حضرتك
قبل الاختلال
من الاقترابي من نقاط تمركز في بيت حنون وبيت لهجة وشجاعية
حول
عودة النازحين لمدينة غزة. نستمع وإياكم إلى ما قاله زميل الإعلامي باسل خير الدين من
هولن مانوش غورار كاريو تاي الله بروش دير مده ماتريتو دان ناكوري تابية سين ناري رو غوبشت پروجن شوستو خدا هيرو تو شاوشي ابن اكتو بيشاشي هشبه قويتو تبارم كابون شكتو و دارميك ادار مات ايراني شربو چنیتر مده شیشو كي بوكير دود خوانو و شو شکر ديا مائدر جنو شب چه بڑو و بوبی جنو امادر جیبونير অনেক জটিল সংকট সমাধানের চাবি থাকে মায়েদের হাতে। দুঃখজনক বিষয় হল পশ্চিমা সভ্যতায় মায়েদের মাতৃত্বকে সমস্যা হিসেবে দেখা হয় এবং পশ্চিমা সংস্কৃতি মায়েদেরকে তাদের সন্তান প্রতিপালনের মমতাময় ভূমিকা পালনে সহায়তা দিচ্ছে। মা হওয়ার কারণে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, এমনকি নারীদের মা হওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। এ বিষয়টি নারীদের ও মায়েদের উপর পাশ্চাত্যের সব
এবং ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র অর্থনৈতিক উন্নত দেশ যেটি পারিবারিক সুরক্ষার দিক থেকে নিউ গিনির মতো পিছিয়ে পড়া দেশগুলির সমান। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যেখানে কর্মচারী এবং কর্মীদের বেতন সহ ছুটির কোন নিশ্চয়তা নেই। অবশ্য তারা অবৈতনিক ছুটি নিতে পারে, তবে শ্রমিকদের বিনা বেতনে ছুটি কাটানো বেশ কঠিন, কারণ সেখানে জীবনযাত্রার ব্যয় একজন কর্মচারী নিতে থাকে তার নবজাতক সন্তানের ছুটির কথা তারা চিন্তা করতে পারে। আর এজন্য মার্কিন নারী শ্রমিকদের প্রায় এক চতুর্থাংশই
শিশুদের
জীবনের প্রথম মাসগুলোতে নিবিড় পরিচর্যা জরুরি এবং কিছু ক্ষেত্রে এই সমস্যাটি জীবন ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। সরকারি পরিসংখ্যান বলছে যে উন্নত দেশগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি এবং এর কারণ হল আমেরিকান শিশুরা বেশিরভাগই একা একা থাকে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, UCLA এবং ম্যাকগিল ইউনিভার্সিটির গবেষণীয় একটি সমীক্ষায় দেখা গেছে যে পরিবারগুলোর জন্য বেতন সহ ছুটির সুবিধা চালু হলে নবজাতক শিশু মৃত্যুর হার বেশ কমে আসবে। পরিবারগুলো যদি নবজাতককে সঙ্গে দিতে পারে তাহলে তাদের মৃত্যুর হার 13% কমে যাবে বলে সমীক্ষায় বলা হয়েছে। কিন্তু মার্কিন সমাজে নারীকে মা হওয়ার পর সহায়তা দেওয়া হয় না এবং তাকে বেতনের একটা বড় অংশ হারাতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পুরুষরা বাবা হলে তাদের বেতন 6% বেড়ে যায়, অন্যদিকে নারী কর্মী মা হলে তার বেতন 4% কমে যায়।
صراحه الرئيس التركي رجب طيب اردوغان انا بلاده
وسط جيسيكا ديكلار انجليزي تي في شانل سي ان بي سي تي ما هو بلاده بيتون هاش بيتا هوا كورتر بيتون بيتون
سجل استاتينا في عدد من
بيتون بيتون ما تيتو اور شوبيدا نياش তবে উচ্চ আয় সেই সুবিধাগুলির অন্যতম। একটি সমীক্ষায় দেখা গেছে যে পশ্চিমবঙ্গের প্রথম সন্তান জন্মের পর মহিলাদের আয় 30% পর্যন্ত কমে যেতে পারে। 2018 সালের জানুয়ারিতে ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ একটি রিপোর্টে বলেছে যে মহিলাদের সংখ্যা পদমর্যাদা এবং পদোন্নতি তাদের প্রথম সন্তানের জন্মের পরে পুরুষদের থেকে পিছিয়ে যায়। জেসিকা ডেক্লার রিপোর্টে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা পূর্ণ সময়ে কাজ করে তারা সাধারণত তাদের পুরুষ সহযোগীদের প্রতি ডলারের বিপরীতে প্রায় 80 সেন্ট উপার্জন করে এবং কর্মরত মা ও বাবাদের বেতনের ব্যবধান আরও বেশি। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অলাভজনক ন্যাশনাল উইমেন্স ল সেন্টারের আদমশুমারির তথ্যের এক পৃথক বিশ্লেষণ অনুসারে বাবাদের দেওয়া প্রতি ডলারের বিপরীতে মায়েদের কেবল 71 সেন্ট দেওয়া হয়েছে, ফলে বছরে তারা $16,000 ক্ষতিশীল।
ব্রিটেনেও নারী কর্মীরা যখন মা হন তখন তাদের বেতন বৃদ্ধি, পুরুষ কর্মীরা বাবা হলে তাদের বেতন বৃদ্ধি পায়। দেশটিতে পিতার তুলনায় প্রায় 20% বেশি আয়। ইরানের সর্বোচ্চ নেতার মতে নারীর সবচেয়ে বড় প্রধান বা গুরুত্বপূর্ণ কাজ হল সন্তান প্রতিপালন, তাকে শিক্ষা দীক্ষা দেওয়া ও তাকে ধর্ম দেওয়া। এসব কাজের পর অন্য কাজের সময় থাকলে তারা সেসবের ভূমিকা রাখতে পারে। তবে সন্তানের জীবন রক্ষা ও তাদের শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্য কোন কোন সময় সামাজিক নারী মানব শীর্ষক আমাদের আজকের আলোচনা শেষ করছি। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক।
طهران تؤكد دعمها لأي مبادرة تتضمن وقت الإبادة الجماعية في القطاع العسكري. صحة غزة تعلن ارتفاع حصيلة الشهداء الكلية لأكثر من 67,200. إصابة نحو 40 فلسطينيا مثل اعتداءات للمستوطنين في نابلس بالضفة الغربية. بهذا مستمعينا وصلنا وإياكم لختام نشرتنا لليوم في طهران. للمزيد من الأخبار
إيران
الإلكتروني عربي راديو. شكرا على كرم المتابعة ودمتم في رعاية الله وحفظه وأمنه.
শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ ও আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা আগ্রাসী ইরাকি বাহিনীর হাত থেকে খুররাম শাহর রক্ষায় একজন ইরানি নারীর অবদান নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ইরাকি বাহিনীর আগ্রাসনের মোকাবেলায় ইরানের যুদ্ধ প্রস্তুতি এবং ইরানি জওয়ানদের প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের ভুল হিসাব নিকাশ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। ইরানি ইসলামী বিপ্লবের মাধ্যমে নবগঠিত একটি সরকার যখন বিপর্যস্ত দেশ গঠনের কাজে সবেমাত্র হাত দিয়েছে, তখন তেহরানকে অপ্রস্তুত করে দিয়ে আগ্রাসন চালায় ইরাকের তৎকালীন সাদ্দাম বাহিনী। বাগদাদ ভেবেছিল অল্প কয়েকদিনের মধ্যে গোটা ইরান দখল করে নেওয়া যাবে, কিন্তু যুদ্ধের প্রথম কয়েকদিন খোররাম শাহর রক্ষার যুদ্ধে ইরানের বিমান ও নৌবাহিনী যে বিস্ময়কর রণকৌশল প্রদর্শন করে তা দেখে ইরাকি বাহিনী বিশেষ করে খোদ প্রেসিডেন্ট সাদ্দাম হতচকিত হয়ে গেছে। আগ্রাসনের কয়েকদিনের মাথায় ইরানের নৌবাহিনী ইরাকের আলামিয়া এবং আল বকর নামের দুটি তেল প্ল্যাটফর্ম ধ্বংস করে দেয়। ফলে পারস্য উপসাগর দিয়ে ইরাকের তেল রপ্তানিতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয় এবং ১৯৮৮ সালে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত ওই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি ইরান। এছাড়া ইরাকি বাহিনী আগ্রাসন চালানোর পরপরই ইরানের বিমান বাহিনী একসঙ্গে ১৪০টি জঙ্গি বিমান নিয়ে এক অভিযান চালিয়ে ইরাকের কৌশলগত ও স্পর্শকাতর কিছু স্থাপনায় হামলা চালায়। ওই হামলার ফলে ইরাকি বাহিনীর গোটা যুদ্ধ পরিকল্পনা ওলট পালট হয়ে যায়। ওই বিমান হামলায় ইরানের বিমান বাহিনীর ক্ষমতা সম্পর্কে সাদ্দাম সরকার এবং প্রাচ্য ও পাশ্চাত্যের ছাত্রদের ধারণা সম্পূর্ণ পাল্টে যায়। ইরানি পাইলটরা সেদিন প্রমাণ করেন তারা আমেরিকার প্রশিক্ষণ ছাড়াই সর্বাধুনিক জঙ্গি বিমান নিয়ে বড় ধরনের অভিযান পরিচালনা করতে সক্ষম। ইরানের নৌ ও বিমান বাহিনীর এই সাফল্য এবং সীমান্ত এলাকাগুলোতে সামরিক ও বেসামরিক মানুষ তীব্র প্রতিরোধ গড়ে তোলার ফলে সাদ্দাম বাহিনী একথা উপলব্ধি করে যে ইরানের সামরিক শক্তি সম্পর্কে তাদের সব হিসাব নিকাশ ভুল ছিল। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ১৯৮০ সালের ২৭ আগস্ট এ সম্পর্কে লিখেছে, ইরাকি সশস্ত্র বাহিনীর জন্য গত সপ্তাহটি খুব ভালো যায়। তারা যেমন বড় ধরনের কোনো বিজয় অর্জন করতে পারেনি, তেমনি ছোটখাটো কোনো যুদ্ধে জয়লাভ করাও তাদের পক্ষে সম্ভব নয়। জার্মান ডয়েচে ভেলে রেডিও এ সম্পর্কে এক সংবাদ ভাষ্যে বলেছে, ইরানের ইমাম খোমেনি সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে চলমান যুদ্ধে ইরাক এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি। বাগদাদের ধারণার বিপরীতে এ যুদ্ধ ইরানের অবস্থানকে যথেষ্ট শক্তিশালী করেছে। টাইম ম্যাগাজিন ১৯৮০ সালের ১ অক্টোবর লিখেছে, ইরানের আপামর জনসাধারণ যে সেদেশের নব্য প্রতিষ্ঠিত ইসলামী সরকারের পাশে দাঁড়িয়ে যাবে সেকথা সাদ্দাম সরকার ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। ইরাকের একজন সেনা কমান্ডারও পরিস্থিতি পর্যালোচনা করে সে সময় বলেছিলেন, আমাদের উচিত ছিল ইরানে হামলা করার আগে তাদের শক্তি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা, কিন্তু আমরা যে ধারণা নিয়ে হামলা করেছিলাম এবং আমাদের কাছে ইরানের শক্তি সম্পর্কে যে গোয়েন্দা তথ্য ছিল তা ভুল প্রমাণিত হয়। ইরানি জনগণের প্রবল প্রতিরোধ ইরানের দুর্গম পাহাড়ি এলাকা এবং অন্যান্য প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে এদেশে আগ্রাসন চালানোর প্রথম কয়েকদিনের মধ্যেই খেই হারিয়ে ফেলে আগ্রাসী ইরাকি বাহিনী। দেশটির সেনা ইউনিটগুলো ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে পড়লে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারে। ইরাকি সেনাবাহিনীর থার্ড ডিভিশন খুজিস্তান প্রদেশের উপর দিয়ে প্রবাহিত বাহমান শীত নদী অতিক্রম করার বহু চেষ্টা করে ব্যর্থ। এছাড়া যে পরিমাণ সেনা নিয়ে হামলা করা উচিত ছিল তা না নিয়েই আগ্রাসন শুরু করেছিল সাদ্দাম। ফলে ইরানি যোদ্ধাদের প্রতিরোধের মধ্যে তারা নিজেদের সংখ্যার অপ্রতুল অবস্থা উপলব্ধি, ফলে সামনে অগ্রসর হওয়া তো দূরের কথা, নিজেদের অবস্থান ধরে রাখাই কষ্টকর হয়ে পড়ে ইরাকি সেনা। এই কারণে ইরানে আগ্রাসন চালানোর এক সপ্তাহের মাথায় ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম আর সামনে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু আগ্রাসন চালাতে গিয়ে পরাজয়ের কথা ঘোষণা করা থেকে তিনি বিরত থাকেন। মুখ রক্ষার জন্য তিনি ১৯৮০ সালের ২৮ আগস্ট ঘোষণা করেন, আমরা ইরানের যতটুকু ভূমি দখলে নিতে চেয়েছিলাম তা নেওয়া হয়ে গেছে, এখন আর যুদ্ধ নয়, আমরা তেহরানের সঙ্গে আলোচনা করতে চাই। একথা বলে সাদ্দাম সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেন। এদিকে এই এক সপ্তাহের আগ্রাসনে যখন বেশিরভাগ ফ্রন্টে ইরাকি বাহিনী ধীরে হলেও সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এ যুদ্ধ সম্পর্কে পর্যবেক্ষক ও সমরবিদদের বিশ্লেষণ ছিল অন্যরকম। তারা বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর আগ্রাসনে ইরাকের রণকৌশল ব্যর্থ হয়েছে। সাদ্দামের পক্ষ থেকে একতরফাভাবে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তাও এই বাস্তবতার সত্যতা বহন করে। একজন ইরাকি সেনা কমান্ডারের সম্পর্কে বলেন, সাদ্দাম ১৯৮০ সালের ২৮ আগস্ট যখন যুদ্ধবিরতি ঘোষণা করে তখন তিনি প্রকারান্তরে একথা মেনে নেন যে ইরানে আগ্রাসন চালিয়ে তিনি যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন তা অর্জন করা ইরাকি সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। ইরাকি স্বৈর শাসকের পক্ষ থেকে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা সম্পর্কে ইকোনমিক টাইমস 1980 সালের 18 অক্টোবর এক বিশ্লেষণ প্রকাশ করে। তাতে লেখা হয়, ট্যাকটিক্যাল এবং কৌশলগত উভয় দিক থেকে ইরাক ইরান যুদ্ধ একটি অচলাবস্থার সম্মুখীন হয়েছে। এ কারণে ইরাক যুদ্ধবিরতি ঘোষণা করে যে কোনো উপায়ে এই সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছে। জার্মানি থেকে প্রকাশিত ম্যাগাজিন স্পাইগেল এ সম্পর্কে লিখেছে, সাদ্দাম যুদ্ধবিরতি ঘোষণা করে প্রকারান্তরে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরাজয় মেনে নিয়েছেন। সেই সঙ্গে এই ঘোষণার মাধ্যমে তিনি একথা বুঝিয়েছেন যে ইরানি যোদ্ধাদের মোকাবিলা করার লক্ষ্যে সেনা সংগঠনের জন্য তার আরো বেশি সময় প্রয়োজন। ম্যাগাজিনটি আরো লিখেছে, সাদ্দামের আকাঙ্ক্ষা ছিল ইরানে আগ্রাসনের কয়েকদিনের মধ্যে তেহরান সরকারের পতন হবে। তার আরো আশা ছিল ইরানে হামলা করলে খুজিস্তান প্রদেশের জনগণের মধ্যে আরব জাতীয়তাবাদ জেগে উঠবে এবং তারা ইরান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলবে। ফলে ইরাকের পক্ষে খুব সহজে ইরান দখল করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে তার কোনটি হয়। ইরাকি সেনারা সীমান্ত এলাকায় মাসের পর মাস ধরে উদ্দেশ্যহীন ভাবে গোলাবর্ষণ করে যাচ্ছে। এর ফলে অপ্রস্তুত ইরান প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। ইরানের নবগঠিত ইসলামী সরকার দেশের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনে যুদ্ধ করার প্রয়োজনীয় শক্তি পুরোপুরি অর্জন করেছে বলে ম্যাগাজিনটি জানায়।
শ্রোতা বন্ধুরা, হাতে আজার সময় নেই, আগামী এ বিষয়ে আরো আলোচনা করব, সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
فلو كنت خلقته على مثال واحد وقدر واحد بسم الله الرحمن الرحيم گران وریدون کو السلام علیکم دا تهران دے د ایران د اسلامی جمهوریت غاگ
السلام علیکم دا دیوز خاغلی واقفی در تا دا خود مبارک سوری نهم لسم او یو لسم آیتون تلاوتوی چی ورپسی اشبار هم در تا اراندی کیهی
اعوذ بالله من الشیطان الرجیم
وارزاقهم وصعاتهم ومعصوتهم
بسم الله الرحمن ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها
منه
ثم نزعناها لئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن
وأنا الملك القادر ولي أن أمضي
ليقولن ذهبت السيئات عني إنه لفرح فخور
أسأل خلقي عما يفعلون مستمعين الكرام
إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير
Ve Allah yolunda cihad
edenler,
Allah'ın rahmetini
Allah'ın
Yeah.
دلوی او مهربان خدای پنامه کمون یو بنی آدم تا دیو نعمت خان ورکر او بیای تری بیت واخلو نو حقو نا امید او نا شکرشی او کن امت او سوکالی ور تل تکلیف او روخت ورکرو نو وای چی نور نو زما دردون او غمون غط شول او خدغت حال دی خوشحالی کنی او دیر غاور وی یاری خود هغو کسانو لپار چی درختین ایمان پرانا کی پسختی او آسانیو کی زغم کردی او نی کارونی کردی هم بخنشتا او هم لوی عجید
دلوی او بخون که خدای پاس بیچل نامال تیرن را دیو دیرو قدر من وردون کو سلامون و وحکو پا خیر نند در جمعی ورز در سوال سوال سلو رم لمریز کال د 3 د میشت لسما د 1400 وصل وختم هجری قمری کال د عربی وسانی د میشت ولسما او د 2015 وشتم زګریز کال د اکتوبر د میشت لسما نیټه ده زمان لازمانی د خپل قران همکاران کوم امتیاز تاسو درنه حضور ته حاضر شوم څو د نن ورځې او ساته ما زګرنه خبرونه تاسو وړاندې کړم په پیل کې به له معمول سره سم د ایران افغانستان سیمې او نړۍ مهم او تازه خبرونه واورئ بیا به افغانستان د جګړې لړګ د جیو پولیټیکی سیالی تر صحنه پوری تر عنوان لاندې یوه سیاسي تبصره تاسو وړاندې شئ ورپسې به هم د وطن او کډوالۍ پروګرام یو نوې برخه واورئ او وروسته به هم ستاسو په خپلو لیکونو او غږیزو پیغامونو باندې مشتمله د هر کله راشه پروګرام ته غوږ شئ په پای کې به هم د تلپاتې وږمې یا تلپاتې خوشبوی پروګرام تاسو ته خپور شو چې له دې سرباز مقدن روزي او ساته مازیګرنې خبرونه هم پای ته ورسېږي دوستانو دا تهران د ایران د اسلامي جمهوریت غږ او تاسو هم زموږ غږ تهران رادیو څخه اورئ هیله ده چې د خبرونې تر وروستۍ یو شیبو زموږ ملتیا وکړئ اوس په تهران کې د مازیګر څلور بجې دی په مکړې د محال خبرونو ته په پیل کې هم د څو مهمو خبرونو سر ټکی د غزې د اوربن له تړون څخه د ایران د اسلامي جمهوریت ملاتړ ل ایران څخه د ترامپ مننه دوه کاله په امریکایي وسلو سره په غزه کې نسل وژنه او د حامد کرزی ل لوري پر افغانستان د پاکستان د بریدونو غندنه اوس هم بشپړ خبرونه د ایران د اسلامي جمهوریت ویاندې وویل له فلسطیني ملت څخه د تهران ملاتړ یوازې سیاسي دریځ نه دی بلکې د خپل برخلیک په ټاکلو کې د ملتونو د حق او د ظلم او اشغال پر وړاندې د مقاومت په ژوره عقیده ولاړ دی د ایران د اسلامي جمهوریت ویاندې فاطمه مهاجرانی د غزې د اوربن له تړون څخه په ملاتړ سره ټینګار وکړ چې په غزه کې د صهیونیستي رژیم د جنایاتو بندیدل د کار پای نه دی او د دې جنایتونو عاملان او مرکون کې باید په نړیوالو محکمو کې محاکمه شي فاطمه مهاجرانی له المیدین شبکې سره په خبرو کې له هر وخت او له هر هغه نه وخت او اقدام څخه د ایران بشپړ ملاتړ اعلان کړ چې د غزې د نسل وژنې سمدستي درولو اعلان لامل شي او زیاته کړه ایران به له حق او تر هم ملاتړ وکړي چې د اشغالګرو ځواکونو وتل بشري مرستو نه وتل د فلسطیني بندیانو ازادي او د دوی بنسټیزو حقونو تحقق پکې شامل وي د امریکا ولسمشر تیره پنجشنبه په یوه وینا کې د غزې د سولې طرحې د ملاتړ له امله له ایران څخه مننه وکړه د امریکا ولسمشر ډونالډ ترامپ تیره پنجشنبه د فنلند له ولسمشر الکساندر استاپ سره په ګډ خبري کانفرنس کې دې ته په اشاره سره چې تهران د غزې د سولې طرحې ملاتړ کوي وویل تهران مننه ترامپ د یو خبریال د پوښتنې په ځواب کې چې د سولې طرحې په چوکاټ کې د غزې د خلکو د احتمالي وتلو په اړه پوښتنه کوله وویل هیڅوک به دې تار نشي چې هازای پریږدي او بالکل برعکس دی. دا د سولې یوه غوره طرحه ده او ټول د دې طرحې ملاتړ کوي. د امریکا ولسمشر د دې پوښتنې په ځواب کې چې آیا تاسو به د اوکراین په اړه د توافق لپاره فشار ته دوام ورکړی، وویل هو، او متحده ایالات ناټو ته د وسلو پراخ خرڅلاو په حال کې دی او دا ائتلاف دا وسلې اوکراین ته ورکوي. د یمن د انصرالله غورځنګ مشر وویل چې په غزه کې دوه کاله نسل وژنه او قتل عام د ملکیانو پر ضد د امریکایي سترو بمونو په کارولو سره ترسره شوی دی. سید عبدالملک بدرالدین وویل په تیرو دو کلونو کې د اسرائیل تیری تر ټولو وینې تویونکی جنایتکارانه او سالمانه تجاوز و او دا رژیم د فلسطین له اشغال راهیسې په دوامداره توګه تیری کوي. د انصرالله غورځنګ مشر زیاته کړه اسرائیل په قصدي توګه ماشومان او ښځې په نښه کړي او ملکیان د قتل او ویجاړولو په توګه او د ویجاړیو په ټولو وسیلو سره ووژني. عبدالملک بدرالدین په دې په ټینګار سره چې اسرائیل د غزې خلک په سخت خوراکي محاصره کې اچولي تر دې چې د ماشومانو لپاره د شیدو پودر د ممنوعاتوکو په سر کې وو، وویل دې رژیم د غزې خلک د اوبو له محرومیت سره هم په نښه کړي چې دا یو ډیر وحشانه او تجاوزکرانه عمل دی. د انصرالله غورځنګ مشر زیاته کړه اسرائیلو همدارنګه درمل منع کړي، روغتونونه یې ویجاړ کړي، طبي کارکوونکي په نښه کړي او روغتونونه د دې اشغالګر رژیم د بریدونو اصلي موخو څخه وو. د ایران د اسلامي جمهوریت د کرنې وزارت مرستیال اعلان وکړ چې د ایران کرنیز محصولات اتیا هیوادونو ته صادرېږي. د ایران د کرنې وزارت مرستیال محمد مهدی برومندی وویل چې د بڼوالۍ په برخه کې د بهرنیو اسعارو عواید له 2.9 میلیارد ډالرو څخه 4.3 میلیارد ډالرو ته لوړ شوي دي. هغه زیاته کړه شربا د محصولاتو د شناخت پاڼې جوړول د کورنیو بهرنیو بازارونو لپاره اړین شي. محمد مهدی برومندی د ایران په صادراتو کې د پستې ځانګړي مقام ته په اشاره سره وویل پسته هر کال شاوخوا 1.2 میلیارد ډالر بهرني اسعار هېواد ته راوړي او ایران د 650,000 هکتاره پستو باغونو سره په نړۍ کې له سترو تولیدونکو څخه دی. د ایران د کرنې وزارت مرستیال همدارنګه د کورنیو علومو او داخلي ظرفیتونو په بنسټ ټینګار وکړ او وویل چې دا د ایران د خوړو امنیت د پایښت یوازینۍ لاره ده او دا برای د بزګرانو او خلکو د همکارۍ له امله د سختو اقتصادي شرایطو سره سره ترلاسه شوی دی. د افغانستان پخواني ولسمشر حامد کرزي په یوې خبرپاڼه کې پر کابل، پکتیکا، ننګرهار او خوست ولایتونو د پاکستان بریدونه غندلي او دا یې د ځمکنۍ بشپړتیا او نړیوالو قوانینو سره ټکر کې اقدام بللی دی. هغه ویلي پاکستان له هر ډول نړیوالو قوانینو سرغړونه کړې. پخوانی ولسمشر ویلي چې د افغانستان په تړاو د اسلام آباد تګلارې هر وخت غیر مسؤلانه، لنډپالې او د پایلو د درک کېدو خلاف دي. د هغه په خبره پاکستان چې اوس مهال له کومو ستونزو سره مخ دی، دا یې د همدې ناسمو پالیسیو زیږنده ده. کرزي له پاکستانه غوښتنه کړې چې د خپلو نړیوالو مسؤلیتونو په پام کې نیولو سره د تاوتریخوالي او تیرستلو پر ځای باید خپلې تېروتنې درک کړي. نوموړی ټینګار کړی چې پاکستان دې له زیانه ډکې تګلارې بیا له سره وارزوي او له افغانستان سره دې د ګاونډیتوب د حقونو او نړیوالو اصولو له مخې دوستانه او متمدن تعامل وکړي. د افغان طالبانو ملي دفاع وزارت د پاکستان له لورې د افغانستان د هوایي حریم نقص په کلکو ټکو غندلی. یاد وزارت ویلي پاکستان یو ځل بیا د افغانستان هوایي حریم نقص کړ. ډیورنډ فرضي کرښې ته څېرمه د پکتیا په مرغۍ ساحه کې یو ملکی بازار بمبار کړ او د پلازمینې کابل قلمرو یې هم نقص کړ. د افغان طالبانو ملي دفاع وزارت دغه عمل د افغانستان او پاکستان په تاریخ کې یو بېساری له تشدد ډک او کرغېړن اقدام بلل دی. یاد وزارت زیاته کړې چې له خپل حریم څخه دفاع زموږ حق دی او له دې اقداماتو وروسته که وضعیت هر څومره ټینګلی کېږي عواقب به یې د پاکستان فوج سره راجې. دا په داسې حال کې ده چې د پاکستان تېره شپه د ډیورنډ په ذکر کې د سیرمه د پکتیا ولایت په مرغۍ سیمه کې د ملکي خلکو پر یوه بازار بمباري هم کړې ده. افغان طالبانو له شاوخوا 6 ساعته ځنډ وروسته ومنله چې پاکستاني پوځیانو پر کابل او پکتیا ولایتونو هوایي بریدونه کړي، خو د هدف اوښتې مقصوب لي او زیانونو په تړاو یې نور جزیات نه دي ورکړي. د پاکستانی طالبانو تحریک یا ٹی ٹی پی په تازه برید کې 11 پاکستانی فوجیان وژل دي. تر اوسنۍ د راپورونو پر اساس د برینن صاحب د خیبر ولسوالۍ په 83 کې پر حیدر کنډو کنډک شوی دی. رسنۍ زیاتوي چې د برید مسؤلیت د ٹی ټی پی اړوند د اتحاد المجاهدین ډلې منلی دی. د پاکستان پوځ دغه برید په تړاو څه نه دي ویلي. له دې وړاندې د پاکستان پوځ ادعا کړې وه چې وروستي عملیاتو کې 2 د ٹی ټی پی وسله وغوښتل. د نظر خاوندان په دې باور دي چې پاکستان د خپلو تېرو کړنو سزا ویني او حل لارې خبرې یادوي نه پوځي جګړه. تر دې وړاندې افغان سولې لپاره د امریکا پوځي ځانګړي استازي هم پاکستان ته تلله. پاکستان طالبانو او نورو جګړه کوونکو ډلو سره د جګړې د خلاصون لپاره د خبرو اترو لاره وړاندیز کړې وه. او وروستۍ خبر هم دا چې د هند بهرنیو چارو وزیر جی شنکر د جمعې په ورځ اعلان وکړ چې هند به په کابل کې خپل سفارت بیا پرانیسي. هغه سفارت چې 4 کاله مخکې تړل شوی و دا یو مهم پرمختګ بلل کیږي، ځکه د طالبانو تر واکمنۍ لاندې هیواد سره د هند د ډیپلوماتیک اړیکو پراختیا ښیي. هند په 2018 کال کې وروسته له هغه چې طالبانو د امریکا په مشرۍ د ناټو ځواکونو له وتلو وروسته واک ته ورسېدل خپل سفارت بند کړ، خو 1 کال وروسته یې په کابل کې یو کوچنی ډیپلوماتیک دفتر پرانیست چې د سوداګرۍ، درملنې او بشري مرستو د همغږۍ لپاره کار وکړ. اوس مهال شاوخوا 11 هیوادونه لکه چین، روسیا، ایران، پاکستان او ترکیه په کابل کې فعال سفارت لري، خو روسیه یوازینی هیواد دی چې د طالبانو حکومت یې په رسمیت پیژندلی. دا خبرونه دا تهران دی، د ایران د اسلامي جمهوریت غږ.
سیاسي تبصره.
دوستان و تاسره بولو در امروزی در سیاسی تبصره برخطه چه موضوعی ده. افغانستان در جگره لدگره در جیو پولیتیکی سیاله ترسنه پولی. در امریکا لوتلو 4 کاله وروست افغانستان یو ځل بیا در نړیوال و قدرتونو در پاملرنې په مرکز بدل شویده. افغانستان در امنیتی ستونزی لحالت سخه استراتیجیک فرصت تا در تاریخی بدلون په حال کده. د لیتیوم او میسو پراخې زیرمې د ترانزیټي بېساري او ځانګړې موقعیت سره نړیوال جیوپولیټیکي نقشې ته د دې هېواد د بیرته راګرځېدو زمینه برابره کړې ده. د فارس ټوډې د راپور له مخې چین د طالبانو د سفیر په منلو او کابل ته د کمربند او لارې نه وخت سره د یو ځای کېدو بلنه ورکولو سره د اقتصادي لیدلوري پلټه کړې. روسیې د ترهګرو له لیست څخه د طالبانو په ایستلو او د ترهګرۍ پر وړاندې د مبارزې متحد په توګه د هغوی پیدولو سره په منځنۍ اسیا کې د نفوذ ټینګولو په لټه کې دی. هندوستان که څه هم په رسمي توګه افغان طالبان په رسمیت نه دي پیژندلي، په کابل کې د خپلې استازولۍ په بیا پرانیستلو او د دې ډلې د سفیر په منلو سره د نویو معادلو په میدان کې د حضور لپاره عملي ګامونه اخیستي. د افغان طالبانو او پاکستان ترمنځ تاوتریخوالی د هند لپاره د فرصت کړکۍ پرانیستې ده. د منځنۍ اسیا هیوادونه هم د نویو واقعیتونو په درک کولو سره د ترهګرۍ له لیست څخه د افغان طالبانو له ایستلو څخه نیولې بیا تر ډیپلوماتیکو اړیکو جوړولو پورې د افغانستان له ترانزیټي مرکز څخه د ګټې اخیستنې په لټه کې دي. د دې بدلون تناقضي ټکی د سیمه ییزو تماسي ډلو جوړېدل دي چې له یوې خوا د افغانستان د ثبات غوښتونکي دي او له بلې خوا د افغان طالبانو پر چلند څارنه کوي. دا بهیر که څه هم له امنیتي ننګونو سره مل دی، خو دا ښیي چې افغانستان نور نشي کېدی له پامه وغورځول شي. د افغانستان راتلونکی نور د جګړو په میدانونو کې نه، بلکې د اقتصادي او ستراتیژیکو خبرو اترو پر میزونو ټاکل کېږي. د طالبانو د تر واکمنۍ لاندې افغانستان د سیمه ییزو څو اړخیزو خبرو اترو په مرکز بدل شوی دی. د قزاقستان، قرغزستان، تاجکستان او ازبکستان په ګډون د منځنۍ اسیا تماسي ډلې او همدارنګه د ایران، روسیې، چین او پاکستان په ګډون د څلور اړخیزې ډلې جوړېدل د دې حقیقت د سیمه ییز درک څرګندونه کوي چې د افغانستان ثبات د ټولو ګاونډیو هیوادونو د امنیت او پرمختګ لپاره اړین شرط دی. مهمه خبره دا ده چې د افغانستان راتلونکی نور یوازې په کابل کې نه ټاکل کېږي. د سیمې پلازمینې له مسکو څخه تر بیجنګ او له تهران څخه تر تاشکند پورې ټول د دې هیواد په تحولاتو کې رول لوبوي. دا ګډ ونډه که څه هم له ننګونو سره مل ده، خو کولی شي له انزوا څخه د افغانستان د وتلو او په تدریجي توګه له سیمه ییزو معادلو سره د هغه د یو ځای کېدو لپاره زمینه برابره کړي. د سیاسي تبصرې دوستانو بیا هم تاسو خره غلا سو یو د تهران دی، د ایران د اسلامي جمهوریت غږ، او تاسو هم زمو غږ له تهران راډیو څخه اورئ. دوستانو تاسو ته زموږ نور کلمونه پر له پسې نشیږي چې تاسو به د میانې دو جهان یا هم د کډوالۍ او مهاجرت په تړاو پروګرام واورئ. ورپسې به د هر کله راشه پروګرام چې تاسو په خپلو لیکونو غږیزو پیغامونو باندې مشتمل دی هغه به واورئ. ورپسې به هم د تلپاتې وږمې پروګرام تاسو خپور شي چې له دې سره به زموږ د نن ورځې یو ساعته مازیګرنۍ خپرونه هم پای ته ورسیږي. دوستانو زموږ له سایټ څخه لیدنه وکړئ چې ادرس یې دی www.farstory.ir/biz، چې پکې د ایران، افغانستان، سیمې او نړۍ مهم او تازه خبرونه لیدلی، لوستلی او اورېدلی شي. تر بیا تاسو په لویو بخښونکي خدای سپارو. الله مو مل شه، ښه شېبې ولرئ.
شد زندگی تو افغانستان خیلی سخت شد. مردم زیادی هر روز کشته میشوند.
چون مهاجری
نمیدانم آینده چی میشه.
وطن او کډوالی.
د تهران رادیو ډیرو قدرمنو اوریدونکو زموږ سلامونه ومنئ. عزیزانو، د پروګرام په دغه برخه کې زه فاطمی له خپل محترم همکار
علي اصغر عبیدی سره
ستاسو په خدمت کې حاضر شوم چې د وطن او کډوالۍ د خبرونې او تازه برخه تاسو ته وړاندې کړو. په دې برخه کې به د هلي سرحد، لالهندۍ او پر ښځو باندې د کډوالۍ د ناوړه اثراتو او اغیزو په هکړه له تاسو سره بحث وکړو. مور سره د خبرونه تر پایا پورې نه اوسه. د یوې لوندې د مینا وروستا بیا به راکاسو تاسو وزور.
زهم په خپل وار سره د وطن او کډوالۍ د پروګرام ملګرو ته سلامونه وړاندې کومه. هیله ده چې په دې خاورین نړۍ کې هر چیرې چې یاست زړونه مو آرام او ذهنونه مو ویښ وي. کډوالۍ یو زاړه کیسه، مهاجرې ښځې دې کتاب ته یو نه لوستل شوی او له کړاوونو ډک فصل یعنی څپرکې ورزیاتوي. دا د دوو نړیو غږ او دا فصل د هویت له لاسه ورکولو او پټو ناوړه ګټه اخیستنو کیسې ته بېله سوې ده. نن موږ غواړو هغو زخمونو ته پام وکړو چې اکثره د مهاجرت د خوبونو تر سیوري لاندې پټ پاتې کېږي. هغه زیانونه چې په ځانګړي ډول د ښځو پر اوږو فشار راولي. راځئ چې له ازادۍ سره بلد شو. آزاده په خپل مورنی ټاټوبي کې د غاښونو یو بریالی ډاکټر و. کلونه یې زده کړې کړې وې، په خپل کلینیک کې درلوده او کورنۍ یې پرې ویاړ کاوه. کله چې یې د مهاجرت پرېکړه وکړه، ټول اسناد او کاري مخینه یې په دقت سره په یوه فایل کې منظم کړه، په دې هیله چې په نوي وطن کې به خپل مسلکي ژوند له سره پیل کړي. خو نوی وطن ته ننوتل د یوه نوي اټکلېدونکي فصل پیل و. هغې میاشتې میاشتې د خپلو اسنادو د ژباړې او تایید لپاره وخت لګولې وې، هر ځل یوه نوې پلمه. ستاسو تعلیمي سیستم بیل دی، ستاسو کاري تجربه دلته معتبره نه ده. تاسو باید دا شپږ میاشتنی کورس بشپړ کړئ. ازاده چې له انتظار څخه ستړی شوې وه او کار ته یې اړتیا درلوده، بالاخره د غاښونو ډاکټرې د مرستیالې په توګه کار پیل کړه. یوه داسې دنده چې نه د هغې زیاتې زده کړې ته اړتیا درلوده او نه یې د هغې پخواني مقام او عزت درلوده. بیا یې له یوې بلې پیښې سره مخامخ شوه. د هغې خاوند چې هغه هم لوړې زده کړې درلودې، ډېر ژر او د کمو خنډونو سره په یوه انجینیرینګ شرکت کې دنده پیدا کړه. هغه دنده درلوده، هویت یې درلودی او ټولنیزې اړیکې یې په چټکۍ سره پراخې سوې. خو ازاده د غاښونو ډاکټرۍ سند سره اوس اکثره په کور کې وه، پر ورځنیو کارونو بوخته، له مسلکي ټولنې څخه لیرې او د مسلکي تنزل په حس کې ډوبه سوې وه. هغې احساس کاوه چې نه یوازې خپل وطن بلکې خپل مسلکي هویت یې هم له لاسه ورکړی دی. د مسلک له لاسه ورکولو دا ژور درد هره ورځ پر آزادۍ دروند
دا ازادي کیسه یو استثناء نه ده، دا یو نړیواله او احصایوي ښکارنده ده. دا ښکارنده په علمي محافلو کې د مسلکي تناسل په نوم یادیږي. په لویو مهاجرو موندونکو ټولنو کې ترسره شوې څېړنې ښیي چې متخصصې مهاجرې ښځې له دوو لویو ننګونو سره مخامخ دي. لومړی د اسنادو او تجربې نه منل. د ترسره شویو څېړنو له مخې یوازې شاوخوا 10% هغه مهاجرې ښځې چې د پوهنتون زده کړې لري کولی شي په نوي هېواد کې په خپلو مسلکي دندو کې کار وکړي، او دوهم دا چې د لاسرسي توپیر موجود دی. په مقابل کې یوازې 20% د ښځې هغو دندو ته لاسرسي پیدا کوي چې د دوی په مورني وطن کې د پخوانیو دندو سره ورته والی لري. د مهاجرو ښځو د مسلک او د اسنادو بې اعتباره کېده د دې ښځې نوکرۍ یا کم عاید لرونکو دندو خواته ورټېله کوي، چې نه یوازې بشري سرمایه ضایع کوي بلکې په مقصد هېواد کې د جنسیتي معاشونو واټن ژوروي. سربېره پر دې په نوي کلتور کې د کورنۍ د پالنې اضافي بار پر ښځو باندې فشار راولي. ډېرې مهاجرې ښځې په داسې حال کې چې هڅه کوي ژبه زده کړي او خپله مسلکي جایګاه ومومي، باید له نوي کلتور سره د اولادونو د سمون او د کور د مدیریت اصلي بار هم پر غاړه واخلي. په داسې حال کې چې نارینه اکثره ژر تر ژره خپل مسلکي او ټولنیز هویت زیات ترلاسه کوي.
مهاجرت یوازې لمبت هېواد د پرېښودلو معنا نه ده، کله ناکله د زیانمنتیا په نامعلومې لارې کې د ورکېدو په معنا ده. احصایې حیرانوونکي دي. اټکل کېږي چې هر کال له 500,000 څخه زیات کسان یوې لویې مهاجر منونکي هېواد ته په قاچاق سره ورځي. د دې احصایې یوه مهمه برخه ښځې او نجونې دي چې د لارې په اوږدو یا د رسېدو وروسته د استثمار، جبري کار یا جنسي ناوړه ګټه اخیستنې قربانیانې کېږي. د قانوني اسنادو د نه درلودلو د امله زیانمنتیا، د ژبې خنډونه او نابلدي، او د پولیسو له لورې د ایستلو ویره، دوی چوپتیا او د دې سختو او ناوړو شرایطو زغملو ته اړ باسي. یو بلوی کڑاو لکورنی سخه جلا کیدل ده. پیجن یوادونو که ده کڑوالو پا وراندی سخت قانونی تابیاوی ده مور و پلار ده سلو نامل کیجی. کچنریوالی احسایه شی چی پا یو زنگری قضیه که لپینزو سر و سخه زیاد ماشومان پا مقصد یوادونو که لخفل و کورنی سخه جلا پاتی سوی. دا ماشومان او یا هم دا ویمیندی چی پا نیو وطن که یوازی پاتی دی دنه جبرانی دونکی نفسیاتی زیانون سرا مخکیجی.
جلا کدل تبعیز او د مهاجرت د لارې کړاونه خزی له نفسیاتي پلوه په یوې زیانمنې ډلې بدلوي. د یوې ښځې لپاره مهاجرت یوازې د استوګنې د ځای د بدلون په معنا نه ده، بلکې د هغې د هویت او حتی روح لپاره یو لوی کړکیچ دی. موږ باید د بیلتون ژور درد هیر نه کړو، هغه غم چې د وطن نشتوالي دندې له لاسه ورکولو او په یوه پردي هېواد کی یوازې پاتې کېدو ګډوله ده. د کډوالو په اړه څېړنې ښیي چې ښځې د سخت نفسیاتي ناخوالو له خطر سره هم مخامخ دي. لومړی له پیښې وروسته د سټرس ناخوالې، د جنګ پر مهال او یا د کډوالې د لارې په اوږدو کې د مستقیم تاوتریخوالي تجربه پر شمول د جنسی تیری غمجن راپورونه، د اقامتی وضعیت له نامعلوم برخلیک سره پر شوزو کې د دې ناخوالې کچه په پراخه توګه لوړه ده. دوهم خفقان او استرس. اوږدمهاله بیکاري، د ژبې خنډونو له امله د اړیکو نشتوالی او ټولنیزه ګوښه توب ښځې د خفقان او د خوب ناخوالو سره هم مخامخ کوي. دریم د ځان د وژلو لپاره اقدام. د تعلق نشتوالی او ټولنیز ملاتړ له لاسه ورکول د کډوالو ښځو په میاس کې د ځان وژنې افکار او اقداماتو خطره ډېره سره. غم او ناهیلي بله ناخواله ده. فکر وکړئ چې بیکاره یاست، د نوي هیواد په ژبه نه پوهیږئ او نشئ کولی له چا سره خبرې وکړئ. دا ټولنیز انزوا او اوږدمهاله بیکاري په چټکۍ سره ښځه د خفقان او اندېښنې سره مخامخ کوي. یو بل فشار چې د ښځې په اوږو باندې وي د ژباړې بار دی. په ډېرو مهاجرو کورنیو کې دا مور ده چې باید بانکي کارونه، اداري لیکونه او حتی د ماشومانو د ښوونځي چارې په مخ بوزي او ژباړه وکړي. دا دوامداره مسؤلیت سخته نفسیاتي زوړتیا هم رامنځته کوي. د ناهیلیتوب خطره هم یوه بله موضوع ده. کله چې یوه ښځه احساس کوي چې نور نه خپل پخوانی مسلکی ځایګه لري او نه پیاوړی ټولنیز ملاتړ او له بلې خوا د خپلو اولادونو سره ژور واټن ویني، د تشوالي احساس کوي. ماشومان په چټکۍ سره نوې ژبه او کلتور زده کوي او مور په تیر وخت کې یوازې پرېږدي. دا د نسلونو ترمنځ د واټن اختلاف زیاتوي او د مور نفسیاتي روغتیا له خطرې سره مخامخ کوي.
در شکو لپاره مهاجرت یوازی دستوبنی جغرافیایی بدلون پمانه نشد. در یو بویرتی کرکیچ در چلی اقتصادی، تولنیز و نفسیاتی زیانون سر ملگره ده. موږ باید د بیلتون غم څخه غافل نه سو. هغه غم چې مهاجرې ښځې ورسره لاس او ګرېوان شته، دا غم د وطن نشوالي، مور او پلار د نه لیدو، مسلکي جایګاه له لاسه ورکولو او په مورني وطن کې د پیاوړې ټولنیزې شبکې د ملاتړ له لاسه ورکولو ګډوله ده. د ژبې خنډونه، یعنی نابلدتیا، په نوې ټولنه کې د اغېزمنو ویناوالو په توګه په بدلېدو کې ناتواني او د لارې د کړاوونو څخه پاته زخمونه د مهاجرو نسلونه اغېزمنوي او د مور پلار او اولادونو ترمنځ ژور واټن رامنځته کوي. په پای کې د کوربه ټولنې په اوږو یو مهم مسؤلیت دی چې د سترګو د پټولو په ځای دا ځانګړي جنسیتي زیانونه وپېژني او د مهاجرو ښځو د مسلکي هویت او نفسیاتي روغتیا ساتنې لپاره ملاتړي پالیسۍ عملي کړي. د آزادۍ او زرګونو وګړو شتو کیسه یو خطره یادونه ده چې هیڅ مهاجرت بې لګښت نه د وطن او کډوالې پروګرام هڅه کوي د دې پټو لګښتونو لپاره
قدمونه په لیمو هر کله راشئ د اخلاص غېږه به تل وي زموږ خلاصه د لوی پکمن او نعمان خدای په نامه د چیرانه غوی د پښتو خپرونې د هر کله راشئ د قربان خواږه او عزتمنو اورېدونکو زموږ سلامونه او نیکې پیرزوینې ومنئ په دې هیله چې روغ رمټ او د خوشحالۍ په جامو به پټي یاست انشاءالله په نهې هر کله راشئ قربان کې زه فاطمه سره د خپل محترم همکار
جمیل حسین بنګ سره
ستاسو په خدمت کې حاضر شوم
زه هم مېرمن فاطمی اول تاسو ته د مینې اخلاص به ګډې سلامونه وړاندې کوم د خپل ګران مینهوالو ته د زړه له کومې سلامونه وایم هیله کوم چې زموږ ټول قدرمن او خواږه ملګري به انشاءالله د سلامتیا په جامو پټ او خپل هر کله راشه پروګرام د ګلمن خوندور او څپو ته ناسي او د خپلو خوږو خوږو ملګرو مینهناکو خبرو ته به غوږ انشاءالله نو په هر کله راشه پروګرام کې د نورو ګلانو د شاملېدو لپاره د واټسپ د ګروپ نمبر هم تاسو خپل پټه باندې کوو په دې هیله چې له خپلو نورو ملګرو او خپلوانو او دوستانو سره هم شریک کړئ نو دغه شپه تر سره ولې کې صفر صفر نه اته شپه دا کور دی نه یو نه شپږ شپږ څلور پنځه شپږ شپږ درې همدا شان پښتو نه نه بیا بیا ډاټ کام زموږ د ایمیل لپاره شریک پته دا او تاسو په دې باندې خپلې فکرې او غوښتنې په خپل منځ ته راځي چې تاسو دې دا ګرځي نیش کې ساو ایران ریډیو دا یاس نیش کې زمونږ ورسې کوم چې تاسو ته کې به نه د خبرونو سیاسي تاسو مرکې دا شان او د دې کې ټول دې ماتل د استلې او د له او کتل شي دا نو د دلته یو د نشان ته د ماخلو بیا راځي د تاسو سبلو د کومو غزيزو کړو
تسعه مساء هنا طهران صوت الجمهوريه الاسلاميه في العراق
او چلن ته په پام سره ډیر په ځان پورې لاندې کیسه مشته راغلی کړی چې زما په خیال څنګه لکوي دی ان شاء الله نو
بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وآل بيته الطيبين الطاهرين مستمعينا الكرام في كل مكان حيكم إذاعة طهران وأن أقدم لحضراتكم نشرة للأنباء نبدأها بالعمل طهران تنشط التحركات العسكرية الأمريكية في منطقة البحر الكاريبي ضد فنزويلا صحة غزة تعلن ارتفاع حصيلة الشهداء الكلية لأكثر من 67,000 و200 إصابة نحو 40 فلسطينية نترات داء آكل المسلطين في نابلس بالضفة الغربية تفاصيل الأنباء يقرأها على حضراتكم محمد باقر دانت طهران التحركات العسكرية للولايات المتحدة من منطقة البحر الكاريبي وأمريكا اللاتينية خصوصا ضد فنزويلا المتحدث باسم الخارجية اسماعيل البقيع اعتبر الإجراءات الأمريكية المزعزعة للاستقرار بهذا هذه المنطقة تهديدا للسلم والأمن الإقليمي محذرة من عواقب انتشار الفوضى والنزعة العدوانية الأمريكية على السلم والاستقرار العالميين. بقي وصف الهجمات الأمريكية على قوارب الصيد والتهديد باستخدام القوة مع كاراكاس بالانتهاك السافر للمواثيق الأممية والقوانين الدولية داعيا مجلس الأمن والأمن العام للأمم المتحدة إلى متابعة تدخلات واشنطن غير القانونية في الشأن الداخلي لكاراكاس. هذا وطلبت فنزويلا عقد جلسة طارئة لمجلس الأمن الدولي بسبب النشاط العسكري الأمريكي غير المسبوق في منطقة البحر الكاري. وقدمت كاراكاس رسالة لمجلس الأمن الدولي أكدت فيها سعي البيت الأبيض لتغيير نظامه الحاكم مبينة أن القوات الأمريكية على بعد أميال قليلة من السواحل الفنزويلية. وأشارت الرسالة إلى فرض إدارة رئيس ترامب أكثر من 1000 عقوبة على كاراكاس وإلى إعلانها